বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার, 27 ডিসেম্বর, 12 পৌষ এবং ফার্সি 6 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্টের আগ্রহ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া ভারতের ধর্ম সংসদে মুসলিমদের গণহত্যার ডাক এবং প্রধান বিচারপতিকে 76 আইনজীবীর চিঠি প্রসঙ্গে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের একটি প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক অষ্টম দফা আলোচনা। চুক্তি সম্ভব বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র। ট্রাম্পের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র জেনারেল সুলাইমানিকে হত্যা করেছে বলে জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি মতামত পাঠিয়েছেন আইনমন্ত্রী। এবং ভারতের হরিদ্বার ও দিল্লিতে ধর্ম সংসদে মুসলিমদের গণহত্যা করার আহ্বানের প্রতিবাদ জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিলেন 76 আইনজীবী। আসসালামু আলাইকুম শ্রোতাবন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা আলোচনা আজ আবারও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছে। চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে নিয়ে গঠিত 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান গত এপ্রিল মাস থেকে এই আলোচনা চালিয়ে যাচ্ছে। ভিয়েনার সংলাপে যোগ দিতে আজ সকালে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক আলি বাকেরি কানি ভিয়েনা পৌঁছেন। ইরানে ভিয়েনার সংলাপকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা বলে অভিহিত করা হচ্ছে, কারণ 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। ভিয়েনা সংলাপ সফল হলে সেসব নিষেধাজ্ঞা আবার তুলে নিতে হবে। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত ইরানের সাবেক হাসান রুহানি সরকার পাশ্চাত্যের সঙ্গে 6 দফা আলোচনা করে। এরপর জুন মাসের নির্বাচনে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একই আলোচনা গত 29 নভেম্বর শুরু করেন। সেটি ছিল 7ম দফার সংলাপ। এরপর আজ থেকে শুরু হল 8ম দফা আলোচনা। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সংলাপের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর কথিত চূড়ান্ত সময়সীমার ফাঁদে ইরান পা দেবে না। এটি বলেছে, যতক্ষণ পর্যন্ত ওই সমঝোতায় ইরানকে দেওয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কৃত্রিম সময়সীমার ভয়ে তেহরান চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে না। সূত্রটি জানিয়েছে, ইরান শক্তিশালী অবস্থান ও পূর্ণ প্রস্তুতি নিয়ে ভিয়েনার সংলাপে অংশ নিয়েছে এবং যতদিন প্রয়োজন ততদিন ইরানি আলোচক দল ভিয়েনায় অবস্থান করবে। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো সাম্প্রতিক সময়ে একথা বলে আসছে যে ভিয়েনায় অনির্দিষ্টকালের জন্য সংলাপ চলবে না এবং একটি চুক্তিতে পৌঁছার সময় পার হয়ে যাচ্ছে। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আলোচনা শেষ করতে হবে। ইরান বলেছে, মার্কিন হামলায় জেনারেল কাসেম সুলাইমানের হত্যাকাণ্ড ছিল সন্ত্রাসী হামলা ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের উজ্জ্বল দৃষ্টান্ত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে আজ তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন। জেনারেল কাসেম সুলাইমানের শাহাদাত বার্ষিকী ঘনিয়ে এসেছে জানিয়ে খাতিবজাদে বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী জেনারেল সুলাইমানিকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়ন করে। ইরাক সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে সাড়া দিয়ে 2020 সালের 3 জানুয়ারি ভোর রাতে বাগদাদ বিমানবন্দরে অবতরণ করার কিছুক্ষণ পর সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় শহীদ হন জেনারেল সুলাইমানি। এরপর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুক ফুলিয়ে ঘোষণা করেন, তিনি নিজে ইরানের এই জনপ্রিয় জেনারেলকে হত্যা করার নির্দেশ দিয়েছেন। ইরানের এই মুখপাত্র বলেন, এই হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নকারীদের আন্তর্জাতিক আদালতে তোলার ব্যাপারে ইরান চেষ্টার কোনো ত্রুটি করবে না। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানির সঙ্গে পরিচিত হতে পেরে তিনি তাঁর ভাষায় ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। কাসেম সুলাইমানের দ্বিতীয় শাহাদাত বার্ষিকীর প্রাক্কালে এই প্রখ্যাত জেনারেলের কারাকাস সফরের স্মৃতিচারণ করে প্রেসিডেন্ট মাদুরো এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাদুরো লেবাননের আল মায়াদেন টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জেনারেল সুলাইমানি 2020 সালের জানুয়ারি মাসে নিহত হওয়ার আগে 2019 সালের এপ্রিলে ভেনেজুয়েলা সফর করেছিলেন। প্রেসিডেন্ট মাদুরো এ সম্পর্কে বলেন, আমরা এ কোন জগতে বাস করছি যেখানে হোয়াইট হাউস এমন একজন বীর সেনানীকে হত্যার নির্দেশ দেয় যিনি ইরাক, সিরিয়া ও লেবাননে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তিনি এই হত্যাকাণ্ডের নিন্দা জানাতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তাঁর সাক্ষাৎকারে শিগগিরই ইরান সফরে আসার আগ্রহ প্রকাশ করেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি মতামত পাঠিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিস্তারিত জানাচ্ছেন, বিস্তারিত শুনুন আশরাফুর রহমানের ডেস্ক রিপোর্টে।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে আইনি মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান আইনমন্ত্রী। কি মতামত দিয়েছেন জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ে যেহেতু ফাইল যাবে এজন্য এটা এভাবে বলতে পারি না, এটা প্রধানমন্ত্রী পর্যন্ত যাবে, তারপর আপনারা সিদ্ধান্ত জানতে পারবেন। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বর্তমান সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার গভীর চক্রান্তের মধ্যে রয়েছে। রাজধানী শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আজ জাসাসের নবগঠিত কমিটির সঙ্গে শ্রদ্ধা জানানোর পর তিনি একথা বলেন। অন্যদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানে বেগম জিয়া চিকিৎসা নিচ্ছেন, তাই তার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপি দায়ী থাকবে। আজ দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। খালেদা জিয়া গত 13 নভেম্বর থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় বিএনপি ও তার পরিবার, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও সাড়া মেলেনি।
বাংলাদেশের কক্সবাজারে স্বামী সন্তানকে জিম্মি করে এক নারীকে দলবদ্ধ ধর্ষণকাণ্ডের মূল হোতা ও প্রধান আসামি আশিককে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে মাত্র ৫০,০০০ টাকা চাঁদা না পেয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে ওই নারীকে। আজ সকালে রাজধানীর কাওরান বাজার র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তার আশিক ও তার সহযোগীরা ওই নারীর পরিবারের কাছে ৫০,০০০ টাকা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। পরে লাবণী বিচ এলাকার রাস্তা থেকে তাকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়। আশিক ওই নারীকে ধর্ষণ ও জিয়া গেস্ট ইন হোটেলে আটক করে রেখে তার স্বামীর কাছে আবারও ৫০,০০০ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর ভিকটিমকে হোটেলে আটকে রেখে আশিক হোটেল থেকে বের হয়ে যায়। ভারতের হরিদ্বার ও দিল্লির ধর্ম সংসদে বিদ্বেষমূলক বক্তব্য ও মুসলিমদের গণহত্যা করার আহ্বানের ঘটনায় সুপ্রিম কোর্টের ৭৬ জন আইনজীবী ভারতের প্রধান বিচারপতি এন পি রমনাকে চিঠি লিখেছেন। ওই আইনজীবীরা প্রধান বিচারপতিকে বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিষয়টি আমলে নিতে অনুরোধ জানিয়েছেন। হিন্দি গণমাধ্যম এনডিটিভির ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। ১৭-১৯ ডিসেম্বরের মধ্যে দিল্লি ও হরিদ্বারে অনুষ্ঠিত সাধুদের সমাবেশে দেশের সাংবিধানিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়। এমনকি সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু হরিদ্বার ধর্ম সংসদের সংগঠকরা এবং যারা বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন তারা বলেছেন যে তারা কোনো ভুল করেননি। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভারতের পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে হারিয়ে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে আম আদমি পার্টি। বিজেপির বিদায়ী মেয়র রবি কে শর্মা তার ওয়ার্ডেই পরাজিত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড় পৌরসভা নির্বাচনে আম আদমি পার্টির কাছে বড় ধাক্কা খেল ক্ষমতাসীন বিজেপি। একই সঙ্গে আম আদমি পার্টি একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। বিজেপির বিদায়ী মেয়র রবি কে শর্মা তার ওয়ার্ডে পরাজিত হয়েছেন। ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী এবং বর্তমান মেয়র রবি কে শর্মা আম আদমি পার্টির প্রার্থী দমনপ্রীত সিং ওরফে বাদলের কাছে পরাজিত হয়েছেন। তাকে ৮২৮ ভোটে পরাজয় বরণ করতে হয়েছে। চণ্ডীগড়ে এই প্রথমবার লড়াই বেশ ভালো ফল করেছে আম আদমি পার্টি। নির্বাচন হওয়া ৩৫টি ওয়ার্ডের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি ১৪টি আসনে জিতেছে। বিদায়ী পৌর বোর্ডের শাসক দল বিজেপি জিতেছে ১২টিতে, কংগ্রেস ৮ এবং শিরোমণি অকালি দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে। নির্বাচনের ফল প্রকাশের পর আজ সোমবার অরবিন্দ কেজরিওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, চণ্ডীগড়ের পৌর নির্বাচনে আম আদমি পার্টির এই জয় পাঞ্জাবে পরিবর্তনের ইঙ্গিত। পাঞ্জাবে কয়েক মাস বাদে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, তার আগে আম আদমি পার্টি সেখানে প্রভাব বিস্তার করতে সমর্থ হল বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো যে অভিযোগ করছে তা ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে দেশটির ক্ষমতাসীন তালেবান। তালেবানের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপমুখপাত্র আনামুল্লা সামানগানি আজ কাবুলে বলেছেন, তালেবান সরকারের হাতে আফগান নারীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে যে অভিযোগ করা হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য তালেবান সরকারকে দুর্বল করা। তিনি আরও বলেন, তালেবান সরকার নারী পুরুষ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের সবার শিক্ষা গ্রহণ ও চাকরি করার সুযোগ সংরক্ষিত রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, তালেবান সরকার নারীদের লক্ষ্য করে যে বিধিমালা জারি করেছে তাতে নারীদের অধিকার সংকুচিত হয়ে পড়েছে এবং ক্ষেত্রবিশেষে তাদের অধিকার লঙ্ঘিত হয়েছে। তালেবান গতকাল এমন এক বিধিমালা জারি করেছে যার ফলে কোনো নারী পুরুষ সঙ্গী ছাড়া একাকী দূরের পথে যাওয়ার জন্য ট্যাক্সিতে চড়তে পারবে না। পূর্বদিকে নেটো জোটের বিস্তার রাশিয়ার জন্য ভয়াবহ নিরাপত্তা হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। রাশিয়া বলেছে নেটোর কাছ থেকে নিরাপত্তার গ্যারান্টি আদায় করা এখন মস্কোর জন্য জীবন ও মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়া ওয়ান টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেন। তিনি বলেন, গত দুই দশক বা তারও বেশি সময় আগে থেকে পাশ্চাত্য আমাদেরকে পদ্ধতিগতভাবে প্রতারিত করে এসেছে, ফলে পরিস্থিতি এমন এক স্থানে এসে ঠেকেছে যেখানে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়ে পড়ছে। এই প্রতারণা এবং পূর্ব দিকে নেটোর রাজনৈতিক ও সামরিক অবকাঠামোর বিস্তার অব্যাহত রয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানে তালেবান সরকারের ভাইস প্রেসিডেন্ট বলেছেন, তালেবান এ অঞ্চলের প্রতিবেশী সব দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী এবং অন্য কোনো দেশের বিরুদ্ধে হুমকি কিংবা আগ্রাসনে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ কাউকে দেয়া হবে না। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
আফগানিস্তানে তালেবান সরকারের ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম হানাফি বলেছেন, তার দেশের মাটি কোনো দেশের জন্যই হুমকি হবে না। তিনি রাজধানী কাবুলে কাজাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বাখাইদ সালতানোভের নেতৃত্বে সেদেশের একটি প্রতিনিধি দলকে দেয়া সাক্ষাতে একথা বলেছেন। তিনি আরও বলেছেন, তালেবান এ অঞ্চলের প্রতিবেশী সব দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী এবং অন্য কোনো দেশের বিরুদ্ধে হুমকি কিংবা আগ্রাসনে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ কাউকে দেয়া হবে না। এই সাক্ষাতে তালেবান সরকারের ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম হানাফি ও কাজাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বাখাইদ সালতানোভ দুদেশের মধ্যে অর্থরাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক বিস্তারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, অন্য দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহার হবে না বলে আফগান ভাইস প্রেসিডেন্ট যে বক্তব্য দিয়েছেন, তার উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর আস্থা অর্জন করা এবং দ্বিপক্ষীয় কিংবা বহুপক্ষীয় সহযোগিতা গড়ে তোলা। তালেবান গত 15 আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর তাদের নিয়ন্ত্রিত সেদেশের ভবিষ্যৎ সরকারের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে প্রচণ্ড অনাস্থার সম্মুখীন হয়েছে। এ কারণে তালেবান এখন আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জনের জন্য নানাবিধ চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে তালেবানের মুখের কথাই কোনো দেশ আস্থা রাখতে পারছে না, তাই আস্থা অর্জনের জন্য তালেবানকে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করে বিশ্বকে দেখিয়ে দিতে হবে। বর্তমানে প্রতিবেশী দেশগুলোর সবচেয়ে বড় দাবি হচ্ছে আফগানিস্তানে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে অংশগ্রহণমূলক সরকার গঠন করা। কিন্তু তালেবান প্রায় 5 মাস হলো ক্ষমতায় আসার পরও এ বিষয়ে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, আর এটাই আশেপাশের সব দেশের চিন্তা ও সন্দেহের মূল কারণ এবং এ কারণেই এখন পর্যন্ত কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যদিও তালেবান সম্প্রতি দাবি করেছে আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি লাভের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তারা নিয়েছে। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা বা ওয়াইসির পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার গঠনের আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক ফোরামে অনুষ্ঠিত অন্যান্য বৈঠকেও একই দাবি জানানো হয়েছে। তাই এখন আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার বিষয়টি নির্ভর করছে তালেবানের কর্মকাণ্ডের উপর।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি ভারতের দিকে। ভারতের হরিদ্বার ও দিল্লির ধর্ম সংসদে বিদ্বেষমূলক বক্তব্য ও মুসলিমদের গণহত্যা করার আহ্বান জানিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়ে সুপ্রিম কোর্টের 76 জন আইনজীবী প্রধান বিচারপতিকে একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে প্রধান বিচারপতিকে বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিষয়টি আমলে নিতে অনুরোধ জানানো হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের হরিদ্বার ও দিল্লির ধর্ম সংসদে বিদ্বেষমূলক বক্তব্য ও মুসলিমদের গণহত্যা করার আহ্বানের ঘটনায় সুপ্রিম কোর্টের 76 জন আইনজীবী ভারতের প্রধান বিচারপতি এনভি রমনাকে চিঠি লিখেছেন। ওই আইনজীবীরা প্রধান বিচারপতিকে বিদ্বেষপূর্ণ বক্তব্যের বিষয়টি আমলে নিতে অনুরোধ জানিয়েছেন। হিন্দি গণমাধ্যম NDTV'র ওয়েবসাইটে ওই তথ্য প্রকাশে এসেছে। 10-19 ডিসেম্বরের মধ্যে দিল্লি ও হরিদ্বারে অনুষ্ঠিত সাধুদের সমাবেশে দেশের সাংবিধানিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হয়, এমনকি সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার কথাও বলা হয়। কিন্তু হরিদ্বার ধর্ম সংসদের সংগঠকরা এবং যারা বিদ্বেষপূর্ণ বক্তব্য দিয়েছেন তারা বলছেন তারা কোনো ভুল করেননি। গণমাধ্যমে প্রকাশ, দিল্লি এবং হরিদ্বারে অনুষ্ঠিত এ ধরনের ধর্ম সংসদে জাতিগত গণহত্যার আহ্বান জানানো হয়েছিল। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে সিনিয়র আইনজীবীরা বলেছেন পুলিশ এই পদক্ষেপ না হয় দ্রুত বিচার বিভাগীয় হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে। এমত অবস্থায় এ ধরনের পদক্ষেপ বর্তমান সময়ে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ওই চিঠিতে দুষ্যন্ত দাভে, প্রশান্ত ভূষণ, বৃন্দা গ্রোভার, সালমান খুরশিদ এবং পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অঞ্জনা প্রকাশের মতো বিশিষ্ট আইনজীবীদের নামও রয়েছে। ওই আইনজীবীদের আবেদন, দিল্লিতে হিন্দু যুব বাহিনীর সভায় ঘৃণা ও উস্কানিমূলক বক্তব্য এবং হরিদ্বারে ধর্ম সংসদের নাম করে গণহত্যার ডাক ও বিদ্বেষ ছড়ানোর ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা করা হোক। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার আজ সোমবার রেডিও তেহরানকে বলেন,
বহু পুরনো কর্মসূচি হচ্ছে যে শুধু মুসলিমদের গণহত্যা করা, হুমকি দেওয়া, চার্চে হামলা করা, এই যিশু খ্রিস্টের জন্মদিনের আগে, এই সমস্তটাই হচ্ছে এদের কর্মসূচির অঙ্গ। এবং এরা যত বুঝতে পারছে যে পরাজয় নিশ্চিত, মানে এরা নিশ্চিত হারের দিকে চলে যাচ্ছে,
বলছিলেন ভানু সরকার। আইনজীবীদের বক্তব্য, দিল্লি এবং হরিদ্বারের সভায় নিছক বিদ্বেষ ছড়ানো হয়নি, প্রকাশ্যে এদেশের মুসলিমদের গণহত্যার ডাক দেওয়া হয়েছে। এ ধরনের বিদ্বেষ বক্তব্য শুধু জাতীয় ঐক্য ও সংহতির পক্ষে বিপজ্জনক নয়, তা এদেশের লাখ লাখ মুসলিমের জীবনও বিপন্ন করে তোলে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে আপনাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। বরাবরের মতোই একটি হাদিস শুনিয়ে আসর শুরু করতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন, প্রত্যেক পাপের জন্য নতুন করে তওবা করবে গোপন পাপকে গোপন তওবার মাধ্যমে আর প্রকাশ্য পাপকে প্রকাশ্য তওবার মাধ্যমে।
আমরা সবাই প্রত্যেকটি পাপের জন্য তওবা করব, এ আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম ইমেলটি এসেছে কিশোরগঞ্জের খরমপট্টি থেকে, আর পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের অর্থ সম্পাদক শরীফা আক্তার পান্না। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে 10 ডিসেম্বর প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে হজরত জয়নাব সালামুল্লাহি আলাইহার পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনাটি খুব ভালো লেগেছে। অনুষ্ঠানের সাথে সহমত পোষণ করে বলতে চাই যে হজরত জয়নাব সালামুল্লাহি আলাইহার শুভ জন্মবার্ষিকীতে আমাদের উচিত তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার ক্ষেত্রে সাহস সঞ্চয় করা, নিজের জীবনকে আল্লাহর কাছে সঁপে দিয়ে নির্বিঘ্নে আল্লাহর পথে সংগ্রাম করা।
হযরত জয়নাব সালামুল্লাহ আলাইহার জীবন থেকে শিক্ষা নেওয়ার যে আহ্বান বোন শরীফা আক্তার পান্না জানিয়েছেন, তাতে আমরা সবাই সাড়া দেওয়ার চেষ্টা করব। এই প্রত্যাশা রেখে আসরের পরে চিঠিটি হাতে তুলে নিচ্ছি। ভারতের আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুস সালাম সিদ্দিক পাঠিয়েছেন এটি। এই চিঠিতে তিনি কিছু প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইরানে সুন্নি মুসলিমদের শতকরা হার কত, তারা ইরানে কি ধরনের সুযোগ সুবিধা ভোগ করে, ইরানে শিয়া সুন্নি মসজিদ বলে কোনো বিভাজন রয়েছে কিনা, সুন্নি মসজিদের সংখ্যা কত।
ইরানের সংবিধানের 1920 নম্বর অনুচ্ছেদে জাতি গোত্র নির্বিশেষে সকল জনগণের সমান অধিকারের কথা বলা হয়েছে এবং তারা ইসলামী বিধান অনুসারে মানবিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার লাভ করবে। ইরানের সংবিধান অনুসারে সুন্নি মুসলমানরাও সব রকম নাগরিক সুযোগ সুবিধা ও স্বাধীনতা ভোগ করে থাকেন।
ইরানে শিয়া অধ্যুষিত এলাকায় শিয়া মসজিদ, আবার সুন্নি মুসলিম অধ্যুষিত এলাকায় আলাদা মসজিদ আছে। তবে এখানকার এক মাঝহাবের অনুসারীদের মসজিদে অন্য মাঝহাবের মুসলমানরা নামাজ পড়তে পারেন। সমগ্র ইরানে সুন্নিদের মসজিদের সংখ্যা 17,000, প্রতি বছর প্রায় 2% পরিমাণ মসজিদের সংখ্যা বাড়ছে।
আব্দুস সালাম সিদ্দিক ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়া হলো, আশা করি তার কৌতূহল মিটেছে। সাউথ এশিয়া রেডিও ক্লাব বা সার্ক বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ চাঁদ মিয়া পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান একটি আন্তর্জাতিক গণমাধ্যম যেখানে শ্রোতাদের মূল্যায়ন করা হয় গভীরভাবে। একঝাঁক কলাকৌশলী উপস্থাপক উপস্থাপিকা সুন্দরভাবে বিশ্ব সংবাদ সহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকেন যা শ্রোতাদের মন কেড়ে নেয়। তাই তো সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক আন্তরিকতার সাথে রেডিও তেহরানের পক্ষে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধিতে প্রচারমূলক কর্মসূচি পালন করায় সাউথ এশিয়া রেডিও ক্লাবকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা গত 1 বছরে রেডিও তেহরানের অনুষ্ঠানমালা ও শ্রোতা বান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়ন এবং আগামী বছরের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ জানব বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পূর্ব নলছিয়া গ্রামের শ্রোতা হারুন আর রশিদের কাছ থেকে।
বিশ্বজুড়ে চরম অস্থিরতা, মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত পৃথিবী, ইসরায়েলি বর্বরতা, সবকিছু মিলিয়ে চরম হতাশা ও গ্লানিময় একটি বছর কেটেছে যা মোটেও সুখকর ছিল না আমাদের জন্য। বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, স্বজন হারানোর বেদনা ও শোকাবহ অপ্রত্যাশিত সময়ে আমরা যখন চরম হতাশায় ছিলাম, তখন গণমাধ্যম হিসেবে রেডিও তেহরান অত্যন্ত নিষ্ঠার সাথে সময় উপযোগী সংবাদ প্রচার করে নতুন নতুন তথ্য নিয়ে কোরআনের আলো দিয়ে আমাদের বুকে আশা জাগিয়েছে বারংবার। লকডাউন ও কোয়ারেন্টাইনের ভয়াবহতার মাঝেও রেডিও তেহরান শ্রোতা বান্ধব হয়ে কাছে এসেছে নতুন নতুন চ্যালেঞ্জিং সব অনুষ্ঠান নিয়ে, যা আমরা ফেসবুক ইউটিউবে শুনে কোয়ারেন্টাইনের ভয়াবহ সময়গুলোকে অতিক্রম করতে পেরেছি অত্যন্ত সাহসের সঙ্গে। মানবিক মূল্যবোধের এই চরম অবক্ষয়ের সময়ে মানুষ যখন ইচ্ছে করলেই বাজে পরিবেশে নিজেকে ভাসিয়ে দিতে পারে, তখন রেডিও তেহরান তার নৈতিকতা ও আদর্শ নীতির প্রয়োগে আমাদেরকে আলোকিত মানুষের পথে ধরে রেখেছে এখনও তার শ্রোতা বান্ধব অনুষ্ঠান দিয়ে। ক্লাব কার্যক্রম শ্রোতাদের মতামতকে গুরুত্ব দিয়ে কুইজে সংশ্লিষ্ট রেখে শ্রেষ্ঠ শ্রোতা বিজয়ী করে শ্রোতাদেরকে বুকে টেনে নিয়ে ভ্রাতৃত্ব বোধের পরিচয় দিয়েছে রেডিও তেহরান। 2022 সালে রেডিও তেহরানের কাছে আমার চাওয়া হলো প্রযুক্তি নির্ভর পৃথিবীতে রেডিও তেহরানকে লাগামহীন পাগলা সময়ের কাছে টিকিয়ে রাখতে এর সহজ ও বহুমুখী শ্রবণ ব্যবস্থা করা সহ শ্রোতা ক্লাবগুলোকে গতিশীল করা, ফেসবুকে বৈচিত্র্যতা আনা এবং নীতি ঠিক রেখে সংবাদে চটকতা আনা জরুরি। তাছাড়া রংধনুর রঙকে আমাদের পরিবারের শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা আমাদের শ্রোতাদেরকেই করতে হবে। এজন্য রেডিও তেহরানকে শ্রোতাদের আরও কাছাকাছি আসতে হবে নতুন নতুন প্রতিযোগিতা, শ্রোতা সম্মেলন ও আকর্ষণীয় অনুষ্ঠান তৈরির মাধ্যমে।
2021 সালের রেডিও তেহরানের অনুষ্ঠানমালা, শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে মূল্যায়নের পাশাপাশি আগামী বছরের অনুষ্ঠানের জন্য পরামর্শ দেওয়াই হারুনার রশিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধান চন্দ্র সান্যাল পাঠিয়েছেন এই ইমেলটি। তিনি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা সম্পর্কে লিখেছেন, মূল্যবান সম্পদ স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে রেডিও তেহরান গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্রতি সপ্তাহে তারা প্রচার করছে স্বাস্থ্য কথা নামক একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি রেডিও তেহরানের একটি সদর্থক পদক্ষেপ। আমরা রেডিও তেহরানের শ্রোতা হয়ে যদি স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে পারি এবং স্বাস্থ্য কথা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সচেতনতা উত্তরোত্তর বাড়িয়ে দিতে পারি, তাহলেই আসবে সাফল্য। সফল হবে রেডিও তেহরানের এই শুভ উদ্যোগ।
স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য বিধান চন্দ্র সান্যাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার নোয়াপাড়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন MH সোহেল। তিনি লিখেছেন, গত 12 ডিসেম্বর রোববার সংযুক্ত আরব আমিরাত সফর করেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গত 70 বছরে এই প্রথম ইসরায়েলের কোন সরকার প্রধান আমিরাত সফর করলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর আরব আমিরাত সফর এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে ইরান।
সোহেল ভাই আরো লিখেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান মুক্তিকামী ফিলিস্তিনিদেরকে সামরিক এবং আর্থিক সহযোগিতা করছে, যার ফলে 2021 সালের গাজা যুদ্ধে ইসরায়েল পিছু হটতে বাধ্য হয়। প্রখান্তরে মুক্তিকামী ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের প্রতি সমর্থন না দিয়ে উল্টো দখলদার ইসরায়েলিদেরকে স্বাগত জানিয়েছে আরব আমিরাত। এটা ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতার সামিল।
ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর ঘনিষ্ঠতা মধ্যপ্রাচ্যের জন্য অশনির সংকেত। আশা করি আরব শাসকরা বিষয়টি উপলব্ধি করতে পারবে। তো মতামত সমৃদ্ধ লেখাটির জন্য MH সোহেল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন পাঠিয়েছেন এবারের চিঠিটি। তিনি লিখেছেন, 12 ডিসেম্বর প্রচারিত আসমাউল হুসনা অনুষ্ঠানে মহান আল্লাহর বিপরীত ধর্মী দুটি নাম যথা মুহি ও মুমিত সম্পর্কে আলোচনা করা হয়। পবিত্র কোরআনের কোন আয়াতে বিপরীত ধর্মী এই দুটি নাম একই সাথে বা পাশাপাশি রয়েছে? মুহি নামের অর্থ কোনো শর্ত ছাড়াই কোনো মৃতকে জীবনদানকারী, আর মুমিত শব্দের অর্থ জীবিতকে মৃত্যুদানকারী। আসমাউল হোসনা সহ ওই দিন প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই খুব ভালো লেগেছে বলে শাহাদাত ভাই তাঁর চিঠিতে উল্লেখ করেছেন।
আসমাউল হোসনা সম্পর্কে মতামত জানানোই শাহাদাত হোসেন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরানের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক শ্রোতাবন্ধু লেখার কিছু অংশ তুলে ধরব। আজকের লেখাটি বাংলাদেশের রাজধানী ঢাকার বন্ধু আহমাদ আবু হুরাইরার। তিনি লিখেছেন, 1982 সালের 17 এপ্রিল থেকে বাংলা অনুষ্ঠান সম্প্রচার করে আসছে রেডিও তেহরান। জনপ্রিয় এ বেতারটি বর্তমানে পৃথিবীর প্রায় 30টি ভাষায় অনলাইনের মাধ্যমে খবর প্রচার করে থাকে। আজ সারা দুনিয়াব্যাপী রেডিও তেহরানের বস্তুনিষ্ঠ ও বাস্তবধর্মী খবর প্রচারের জন্য শহরের তুলনায় পল্লীতে এর কদর বেশি। বিশেষ করে খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনের আঁকেপাঁকে ঘটে যাওয়া তাজা খবর সম্প্রচারের জন্য সারা বিশ্বে রেডিও তেহরানের সুনাম দিন দিন বেড়েই চলেছে। আদর্শ মানুষ গড়ার কৌশল, পাশ্চাত্যের জীবন ব্যবস্থা, কোরআনের আলো, কথাবার্তা, আলাপন, রংধনু আসর ও চিঠিপত্রের আসর প্রিয়জন শ্রোতাদের মন কেড়ে নিয়েছে বলে প্রবন্ধে উল্লেখ করেছেন এ শ্রোতাবন্ধু।
আহমদ আবু হুরাইরা ভাইকে ধন্যবাদ IRIB ফ্যান ক্লাব আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিনউদ্দিন পাঠিয়েছেন এবারের মেইলটি। সালাম জানানোর পর তিনি লিখেছেন, আমি প্রায় 3 যুগ ধরে রেডিও শুনে আসছি। একসময় বাংলায় অনুষ্ঠান প্রচারকারী সকল বেতারের বাংলা অনুষ্ঠান শুনতাম, রেডিও তেহরান ছিল তার মধ্যে। আমি দীর্ঘ সময় বিরতি দিয়ে আবারও রেডিওতে ফিরেছি, ওয়েবসাইট থেকে কিছু অনুষ্ঠান শুনেছি, নিয়মিত ফেসবুক আপলোড দেখছি। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সম্প্রতি প্রচারিত অনুষ্ঠান শুনেছি, খুব ভালো লেগেছে। ইসলামী সংস্কৃতির এক বড় জায়গা রেডিও তেহরানের সাথে ঘনিষ্ঠতা পুরানো, নতুন করে আবার শান দিতে চাই, সম্পর্কের রসায়ন আবার সৃষ্টি করতে চাই। যাপিত জীবনে ভালো লাগা ও ভালোবাসার ঠিকানা রেডিও তেহরানের সাথে চলতে চাই।
দীর্ঘ বিরতি দিয়ে আবারও অনুষ্ঠান শুনতে শুরু করা এবং চিঠি লিখে নিজের অনুভূতি প্রকাশ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নিয়মিত চিঠি লিখবেন। অনুষ্ঠানের এ পর্যায়ে ক্লাব কার্যক্রমের একটি খবর, এটি পাঠিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক শাহফরান শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, গত 10 ডিসেম্বর শুক্রবার সিলেট জেলার কানাইঘাট উপজেলার 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নে ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম রেডিও তেহরান বাংলা বিভাগের পক্ষে প্রচারণা চালিয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব শাহফরান শাখা সিলেট। ক্লাব সভাপতি মোখলেসুর রহমানের নেতৃত্বে প্রচারণা কার্যক্রমে অংশ নেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল। প্রচারণার সময় স্থানীয় কিশোর, তরুণ, যুবক ও মধ্য বয়সীদের মাঝে রেডিও তেহরান বাংলা বিভাগের লিফলেট বিতরণ করা হয় এবং রেডিও কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান শুনতে উৎসাহিত করা হয়।
রেডিও তেহরানের পক্ষে প্রচার কার্যক্রম পরিচালনা করাই সাউথ এশিয়া রেডিও ক্লাব সার্ক শাহপরান শাহকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে আরো কিছু শ্রোতা ইমেলে চিঠি পাঠিয়েছেন, কিন্তু সময়ের অভাবে তাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না, তাই তাদের কয়েকজনের চিঠির প্রাপ্তি স্বীকার করছি। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলেগঞ্জ থেকে মনীষা রায়, কিশোরগঞ্জের জয় বাংলা বাজার থেকে মোহাম্মদ রমজান আলী রবিন, ঠাকুরগাঁয়ের রানী সংকোয়েল থেকে মাহমুদুল হাসান, সাতক্ষীরার শ্যামনগর থেকে MM ফিরোজ মামুন এবং রংপুরের পীরগাছা থেকে ATM আতাউর রহমান রঞ্জু।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর থেকে বিদায় নেবার আগে আপনাদের জন্য রয়েছে একটি লোকসঙ্গীত, গেয়েছেন শিল্পী জহির আলেম।
আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
বাদাম তুই লাগে ভাই আল্লাহ রসুল কইয়া, হাই রে আল্লাহ রসুল কইয়া, আমি পদ্মা নদী পাড়ি দেব মাওলাজির নাম লইয়া, তোর মাওলাজির নাম লইয়া। নাই বাদাম তুই লাগে ভাই আল্লাহ রসুল কইয়া, হারে আল্লাহ রসুল কইয়া, আমি পদ্মা নদী পাড়ি দেব মাওলাজির নাম লইয়া, ভোরে মাওলাজির নাম লইয়া।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 27 ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। বাংলাদেশের শিরোনাম, ত্রুটি নিয়েও অন্য লঞ্চের সঙ্গে পাল্লা দিচ্ছিল এমভি অভিযান 10, দৈনিক কালের কণ্ঠ। খালেদাকে বিদেশে নেওয়ার বিষয়ে আইনি মত দিয়েছেন আইনমন্ত্রী, দৈনিক প্রথম আলো। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে দায়ী থাকবে বিএনপি, দৈনিক ইত্তেফাক। নিউ ইয়র্কে শিশুদের হাসপাতালে ভর্তি বেড়েছে 4 গুণ, যুক্তরাষ্ট্রে দিনে গড়ে আক্রান্ত প্রায় 2 লাখ, দৈনিক মানব জমিন। সৈকত থেকে তুলে নিয়ে সেই গৃহবধূকে গণধর্ষণ করা হয় র্যাব, দৈনিক যুগান্তর। বিনা ভোটে চেয়ারম্যান হওয়ার জন্য নিজেরা খুনো খুনি করছে, রিজভির অভিযোগ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, আমার কাজ করেছি ওর কাজ উনি করুন, রাজ্যপালের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ মমতার, দৈনিক আনন্দবাজার পত্রিকা। চণ্ডীগড় পৌর ভোটে বড় ধাক্কা বিজেপির, আপের উল্কা উত্থানে চাপে কংগ্রেসও, দৈনিক সংবাদ প্রতিদিন। বিধিনিষেধের মেয়াদ বাড়ল 31 জানুয়ারি পর্যন্ত, রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক প্রথম আলো শিরোনামের খবরে বলা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইনি মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের বিষয়ে এই আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে, তবে আইনি মতামতে কি আছে তা জানাননি আইনমন্ত্রী। এটি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রী পর্যায়ে পর্যন্ত যাবে, তাই এ বিষয়ে এখন কিছু বলতে চাননি আইনমন্ত্রী। আজ সোমবার নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় তার পরিবার। নির্ভয় আদেশে খালেদা জিয়ার মুক্তির শর্তে বলা হয়েছে তিনি বিদেশ যেতে বা বিদেশে চিকিৎসা নিতে পারবেন না, তবে দেশের ভেতরে যে কোনো হাসপাতালে তিনি চিকিৎসা নিতে পারবেন। দৈনিক কালাকণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে এমবি অভিযান 10 লঞ্চের নতুন ইঞ্জিনের ত্রুটি থাকার কারণে গত বৃহস্পতিবার রাতে চলার সময় বিকট শব্দ হচ্ছিল, চিমনি দিয়ে স্বাভাবিকভাবে ধোঁয়া বের হচ্ছিল না, সেখানে আগুনের ফুলকি বা স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। এর মধ্যেও অন্য লঞ্চের সঙ্গে পাল্লা দিতে অভিযান 10-এর গতি বাড়ানো হয়। এক পর্যায়ে ইঞ্জিন রুমে বিকট শব্দে ধোঁয়ার কুণ্ডলী বের হয়, তখন গোটা লঞ্চের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর ইঞ্জিন রুম থেকেই লঞ্চে ছড়িয়ে পড়ে আগুন। অভিযান 10 লঞ্চের নিচতলার প্রত্যক্ষদর্শী যাত্রী ও লঞ্চের কর্মীদের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। গতকাল রোববার বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কালের কণ্ঠের কথা হয়। বেঁচে যাওয়া লঞ্চ যাত্রীরা গতকাল বরগুনায় নৌমন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছেও একই ধরনের বর্ণনা দিয়েছেন। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে, তাই তার স্বাস্থ্যের অবনতি হলে বিএনপি দায়ী থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী সোমবার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার চিকিৎসা সরকারি হাসপাতালে বঙ্গবন্ধু মেডিকেলে হওয়ার কথা, কিন্তু খালেদা জিয়া অনেকটা মুক্তভাবে থাকছেন, বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন, সেক্ষেত্রে কোনো অবনতি ঘটলে তার দায় তাদেরকেই নিতে হবে। দৈনিক মানবজীবন পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, অমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কে শিশুদের হাসপাতালে ভর্তির হার বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগ থেকে এ বিষয়ে সতর্কতা দেওয়া হয়েছে। তারা বলেছে, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের সংখ্যার কার্ভ ঊর্ধ্বমুখী। অন্যদিকে করোনাভাইরাস পরীক্ষায় যে ঘাটতি আছে তা দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে হোয়াইট হাউস। স্বাস্থ্য বিভাগ তার সতর্কতায় বলেছে, নিউ ইয়র্ক সিটিতে 18 বছর এবং এর কম বয়সী শিশুদের হাসপাতালে ভর্তির সংখ্যা 4 গুণ বৃদ্ধি পেয়েছে। 5 ডিসেম্বর থেকে শুরু করে এই প্রবণতা শুরু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া এসব শিশুর মধ্যে প্রায় অর্ধেকেরই বয়স 5 বছরের কম। এই বয়সীরা করোনা ভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে বৈধ নয়, এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী বলেছেন, আজকে দেশে গণতন্ত্র নেই বলে কয়েক ধাপে যে ইউপি নির্বাচন হচ্ছে সেখানে প্রায় 150 খুন হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য সংলাপের কথা বলেন, কিসের সংলাপ, কি নির্বাচন কমিশন গঠন করবেন? এই নির্বাচন কমিশন তো আপনারাই গঠন করেছিলেন, যার প্রতিফলন দেখছি জনপদের পর জনপদ বিভিন্ন ইউনিয়নে রক্ত ঝরছে, গতকালও 3 নিহত হয়েছে, এ হচ্ছে তাদের চাল চিত্র। সোমবার দুপুরে শেরেবাংলা নগরে জাসাসের নবগঠিত কমিটির সঙ্গে প্রয়াত জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, লোকায়ুক্ত এবং মানবাধিকার কমিশন নিয়োগের বৈঠক শেষে রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম না করে তীব্র উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে মুখ্যমন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারত সরকারের নির্দিষ্ট কিছু নিয়ম আছে, আমরা এই নিয়োগের ক্ষেত্রে সেসব নিয়ম মেনে চলেছি। এই পদে নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট নির্দেশ রয়েছে, কেন্দ্রীয় সরকারের গাইডলাইন রয়েছে, সবগুলি মানা হয়েছে। তিনি আরও বলেন, আমরা 7 আগে চিঠি দিয়ে বিষয়টি সবাইকে জানিয়েছিলাম, এই পদে অবসরপ্রাপ্ত বিচারপতিদের বসানো হয়। আমি মনে করি প্রত্যেকের নিজস্ব সাংবিধানিক সীমাবদ্ধতা আছে, আমার কাজ আমি করব, ওর কাজ উনি করবেন। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে, বছর ঘুরলেই পাঞ্জাব ভোট, তার আগে চণ্ডীগড় পুর ভোটে বড় ধাক্কা খেল বিজেপি, আর কংগ্রেসের উদ্বেগ বাড়ে, উল্কা গতিতে উত্থান হল আপের। পাঞ্জাবের পুর ভোটে প্রথমবার লড়াই করেই একক বৃহত্তম দল হল আম আদমি পার্টি। পাঞ্জাবের বিধানসভা ভোটের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেজরিওয়ালের এই ধূমকেতুর মতো উত্থান রক্তচাপ বাড়াবে কংগ্রেসের। চণ্ডীগড় পৌরসভার 35 ওয়ার্ডে ভোট গ্রহণ হয়। সোমবার সকাল থেকেই শুরু হয়েছে ভোট গণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী চমক দিয়ে আপের দখলে 14 ওয়ার্ড, দ্বিতীয় স্থানে থাকা বিজেপি পেয়েছে 12 আসন, কংগ্রেসের দখলে রয়েছে 8 ওয়ার্ড। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, গোটা দেশে চিন্তা বাড়িয়েছে অমিক্রন। এই মুহূর্তে ভারতে অমিক্রন আক্রান্তের সংখ্যা অন্তত 578। এই অবস্থায় রাজ্যগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে বলা হয়েছে, ডেল্টার চেয়ে বেশি সংক্রমক অমিক্রন, অতএব উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, অতএব উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নির্দেশিকায় সমস্ত রাজ্যের জেলা শাসকদের পরিস্থিতি বুঝে কড়া সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। এলাকা বিশেষে আক্রান্তের সংখ্যা বাড়লে কন্টেনমেন্ট জোন ঘোষণা করতে বলা হয়েছে সমস্ত রাজ্যের জেলা শাসকদের। টিকাকরণের উপর বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। যাদের করোনা টিকার একটি ডোজ নেওয়া হয়েছে তারা সময়মতো দ্বিতীয় ডোজ নিচ্ছেন কিনা তা দেখতে বলা হয়েছে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বিষয়ক অষ্টম দফা আলোচনা, চুক্তি সম্ভব বলে জানিয়েছে একটি বিশ্বস্ত সূত্র। ট্রাম্পের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র জেনারেল সুলেমানিকে হত্যা করেছে বলে জানালেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। বাংলাদেশে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি মতামত পাঠিয়েছেন আইনমন্ত্রী। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আমাদের সান্ধ্য অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।